الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء فقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولده أفضل من أدب حسن أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الحمد لله بزرگان محترم বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত ছাত্র অভিভাবক বৃন্দ, আল্লাহ তাআলা আপনাদের আগমনকে কবুল করেন, এটাকে মাগফিরাতের জরিয়া করেন এবং আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে বাদ মাগরিব ইনশাআল্লাহ খতমে কোরআনে কারীম, খতমে বুখারী শরীফ অনুষ্ঠিত হবে, দোয়া হবে। সেখানে ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যায় কিছু কথা পেশ করা হবে। এখন সময় সংক্ষেপ, আমিও সংক্ষেপে দু চারটে কথা বলতেছি। প্রথম কথা হল, আপনারা যারা ছেলেদেরকে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, তারা কি পাইলেন? তারা তাদের ছেলেদেরকে নায়েবে রসুল বানাইলেন। এর থেকে বড় কোন ডিগ্রি আল্লাহর জমিনে নেই। নায়েবে রসুল থেকে বড় কোন ডিগ্রি আল্লাহর জমিনে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে যে কাজগুলো করে গেছেন, তাবলিগ, তালিম, তাজকিয়া এবং এই মেহরাবে তিনি নামাজ পড়েতেন, এই মেম্বারে খুতবা দিতেন, জাতিকে মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইতেন, দোজক থেকে বাঁচার তরিকা বলতেন, আপনার ছেলে ওই কাজগুলো করবে। রসুল যা করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, উনি না হলে তো কিছুই হতো না। তো আপনার আমার ছেলে, আমরা অনেকে গরিব মানুষও আছি, আমাদের ছেলেকে এই কোরআন শিক্ষার ছিলায় আল্লাহ এত উপরে নিয়ে গেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নায়েব উত্তরসূরি বানাই দিছে, উত্তরসূরি বানাই দিছে। এটা এত বড় ডিগ্রি যে দুনিয়াদাররা ডিগ্রি বানাইছে, এমকম, বিকম, বিভিন্ন কম কম ডিগ্রি বানাইছে, তারপরে ব্যারিস্টার, হ্যাঁ, গ্রাজুয়েট, কত কিছু বানাইছে, কিন্তু নায়েবে রসুলের লাইনে একটা আলিফ, একটা আলিফের যে দাম আছে ওই সব ডিগ্রি মিলে একটা আলিফের আগাও হবে না, সব বেকার অপদার্থ। কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য নেই, আল্লাহ এগুলোর ব্যাপারে কোন কোরআন নাজিল করেন নাই, কোন হাদিস নাজিল করেন নাই, এগুলো দুনিয়ার মানুষরা পছন্দ মতো বানাই দিছে। এই ডিগ্রিগুলো দুনিয়ার মানুষরা বানাই দিছে, নিয়ে এটাকে খুব সম্মানজনক মনে করতেছে, আল্লাহ সম্মানজনক মন্ত্রী হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এক একজনের চোখ উঠাই দিতে। আল্লাহর কাছে এগুলো অপদার্থ জিনিস, এইসব ডিগ্রির এক বালুকণা দাম নেই, এক বালুকণা দাম নেই। যদি আপনার আমার সেনায় কোরআন না থাকে, আমাদের ছেলেদেরকে কোরআন না শেখাই, এই দুনিয়ার যত ডিগ্রি দেখতেছেন এগুলো সব ধোকা, সব ধোকা। ফাঁকি কবরে গেলে দেখবেন ভ্যালুলেস, মূল্যহীন, মূল্যহীন জিনিসের পিছনে আমরা এত মূল্যবান জিন্দেগি, দামি জিন্দেগি বাতিল করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। একটা ওই যে বালুর মরিচিকা থাকে না, এর পিছনে পানি মনে করে লোকেরা দৌড়াইতে থাকে, পানি কোথায়? ওখানে তো বালু, দূরের থেকে পানি মনে হয়। আমাদের এই অবস্থা, আমরা মনে করতেছি এই ব্রিটিশরা যেটা তৈরি করছে এটা দামি, এটা পড়াইলে ছেলে পেলে খুব মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, কিছুই হবে না, দোজকের লাকড়ি হবে। নবীজি বলেছেন কোন বাপ মা তার ছেলেকে যদি এলেন দেয়, কোরআন সুন্নাহ শিক্ষা দেয়, তো এর থেকে বড় কোন জিনিস উপহার দেওয়া সম্ভব না। কোরআন সুন্নাহ যদি শিক্ষা দেয়, এত বড় জিনিস দিল, এর থেকে বড় কোন জিনিস পৃথিবীতে নেই। আজকে দিল না, তাকে কোরআনে বলা হয়েছে তুমি ছেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দাও নাই, তুমি ছেলেকে জবাই করে দিয়েছো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এই আয়াতের তাফসীর দেখেন, আট পারা এই আয়াতের তাফসীর দেখেন। যারা ছেলে পেলেকে কোরআন শরীফ সুন্নত শিক্ষা দেয় নাই, বাপ হয়ে ছেলেকে জবাই করছে, এই জবাইয়ের খেসারত দুনিয়াতেও দিতে হবে, কবরও দিতে হবে, হাসরও দিতে হবে। দুনিয়াতেও কোন খেদমত পাবেন না, আর কবরে গেলে সে যত গুণা করবে সব গুণা আপনার আমলনামায় যোগ হবে, আপনার কবরে যা বাড়বে। আর এই ছেলেমেয়ের গুণার কারণে হাসরের ময়দানে আপনার গুণার পাল্লা ভারী হবে, দোজকের ফয়সালা হবে। সেইদিন বুঝে আসবে যে আলেমরা কি বলতো, আমার কানে তো ঢোকে নাই, আমি তো কানে তোলা দিয়ে রাখছিলাম, আমি মনে করছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে এটা বেশি দাম না। আলহামদুলিল্লাহ দাওয়াত ও তবলিগের উসিলায় বহু ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে পেলেকে এই লাইনে দিয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, আমার বাপ বোঝে নাই, আমার বাপ বুঝছিল ওটার ভিতরে কামিয়াবি, আমাকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, হ্যাঁ সেনাপতি বানাইছে, অনেক কিছু বানাইছে, এয়ার কমোডর বানাইছে, আমার বাপ ওটা বুঝছিল। কিন্তু আমি তো আলেমদের সহমতে যাই বুঝছি যে না, কোরআন সুন্নাহর দাম বেশি। এই জন্য আমার কোন ছেলেকে আমি এই ব্রিটিশের লাইনে দিব না, কোন ছেলেকে আমি ব্রিটিশের লাইনে দিব না, আমার সব ছেলে আল্লাহ রসুলের লাইনে দিব ইনশা আল্লাহ। যে আল্লাহ কাফেরদেরকে খাওয়ায় ওই আল্লাহ আমার ছেলেকে খাওয়াবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীকে যখন ওনার বাপে মাদ্রাসায় দিল, তো আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়ে গেল, বলে তোমার ছেলেটা এত ব্রিলিয়ান্ট, এত ভালো ব্রেন, একে স্কুলে দিলে এক চান্সে ব্যারিস্টার হয়ে যেত, তুমি এটা মোল্লাগিরি করতে দিলা, ব্যারিস্টার হইতে পারল না। মাওলানা থানভীর আব্বা মনে আলেম ছিলেন না, কিন্তু ওলামাদের সহবাতে ওনার সঠিক জ্ঞান অর্জন হয়েছিল। তিনি বললেন, ঠিক আছে আমার ছেলে ব্যারিস্টার হবে না, কিন্তু তোমরা দেখবা ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সিধা করবে। দুনিয়ার ব্যারিস্টাররা, মন্ত্রী মিনিস্টাররা আমার ছেলের জুতা সিধা করবে। পরবর্তীকালে সেটাই হয়েছে, সমস্ত দুনিয়া ওনার জুতা সিধা করছে এলেমের বরকতে। এই জন্য এলেম না শিখাইলে আপনি আপনার ছেলে মেয়েকে জবাই করে দিলেন কোরআনের আয়াত আর হাদিসে তাদেরকে বলা হয়েছে, যারা কোরআন সুন্নাহ শিক্ষা দেয় নাই, সত্যিকার মুসলমান বানায় নাই, দিনদার পরহেজগার বানায় নাই, তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে মরুভূমি, সেও মরুভূমি, তো সন্তানও মরুভূমি। মানে এখানে না পানি জমে, না কোনো ফসল হয়, কিচ্ছু হয় না, একদম বেকার, একদম বেকার। মরুভূমির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। তবে আপনারা বুঝতে পারলেন, আপনারা যারা ছেলেমেয়ে মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের থেকে কামিয়াব আল্লাহর জমিনে আর কেউ নেই, আর কেউ নেই। এটা আরো বুঝে আসবে কবরে গেলে, তার থেকে বেশি বুঝে আসবে হাসরের ময়দানে। আজকে যারা এদেরকে নিয়ে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, সেদিন পায়ে পড়বে, কেয়ামতের দিন পায়ে পড়বে। জান্নাতের সার্টিফিকেট ব্যারিস্টারদেরকে দেওয়া হবে না, মন্ত্রীদেরকে দেওয়া হবে না, জান্নাতের সার্টিফিকেট এই হাফেজ আর আলেমকে দেওয়া হবে। তোমার আত্মীয় স্বজন বংশধরের মধ্যে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে তোমার এখান থেকে একটা একটা টিকিট দাও, দিয়ে তোমার দলমুক্ত করে, তোমার কাতারে সামিল করে, তোমার কাফেলার মধ্যে করে, তারপরে বেহেশতে যাও। বেহেশতে একা একা যাওয়া যাবে না, কোন হাফেজ বা আলেমের কাফেলায় ঢুকতে হবে। একা একা বেহেশতে যাওয়ার কোন সিস্টেম নেই। আজকে যারা এই লাইনকে বেকার মনে করতেছে, কম দামি মনে করতেছে, সেদিন তাদের কাঁপতে হবে। আমি কি করলাম, আমিও ঠকলাম, আমার ছেলেটারও ঠকাইলাম, সেদিন বুঝি আসবে দুনিয়ার এই মশমশানি, হ্যাঁ এই লম্প ঝম্প, এই দাঁত দাপট, এগুলো আল্লাহর সামনে চলবে না, আল্লাহর সামনে চলবে না। মালাকুল মওতের এক ভেসকিতে সব পানি হয়ে গেল। কাজেই আল্লাহ আপনাদের এই মেহনতকে ছেলে পেলের জন্য যে খরচ করছেন, এদেরকে দিয়ে দুনিয়া না কামায়ে এলেম শিখতে দিচ্ছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এখন একটা কথা আমি বলে রাখি, এদেরকে যখন আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, এখন আপনারা গার্জিয়ানরা এদের উপরে কিছু চাপায়া দিবেন না, কোনো কিছু চাপায়া দিবেন না। এদেরকে বলবেন, বাবা তুমি আলেম হয়েছ, তোমার কোরআন কিতাব যা বলে সেটা করো, আমাদের কোনো আপত্তি নেই। কোরআন কিতাবে যা শিখে আসছ, তোমার হুজুররা যা শিখাইছে ওই অনুযায়ী আমল করো, আমাদের কথা ভুল হইতে পারে, ওইটা ঠিক। কারণ অনেক রিপোর্ট আসে, দেখা যায় কোন বাপ মা আছে ছেলেকে বাধ্য করে যৌতুক নিয়ে বিয়ে করতে হবে, আমি তোর পিছনে এত ব্যয় করছি, তুই যদি যৌতুক না নিস তাহলে আমার এই টাকাটা কিভাবে কালেকশন হবে, কিভাবে উঠবে? আপনি খরচ করছেন আপনার ছেলের জন্য, এটা ড্রাইভার মেয়ের বাপ নিবে? মেয়ের বাপ যে একটা মেয়েকে এত বছর ধরে তৈরি করলো, তৈরি করে আপনার ছেলের হাতে তুলে দিল, সে কাঁদতে কাঁদতে অস্থির, তার কোনো কোরবানি নেই? মেয়ের বাপের কোনো কোরবানি নেই, মেয়ের মায়ের কোনো কোরবানি নেই, আবার ছেলের খরচ তার কাছে এসেছেন? সরব থাকা উচিত। মুসলমানরা কি পরিমাণ বেহায়া হয়েছে, মেয়ের বাপের কাছে এসায় ওসায়, ফকির, তুমি ফকির, মোহর তো মেয়েদের হয়। এখন জাহালাতের কারণে, দিন সম্পর্কে এলেম না থাকার কারণে এখন ছেলেরা মোহর চাইছে, তারা মোহর দিতে হবে, মোটর সাইকেল দিতে হবে, টেলিভিশন দিতে হবে। টেলিভিশন মানে জাহান্নামের বাক্স, যে বাক্স না হলে আমাদের ঘুম আসে না। ইহুদিরা আমাদেরকে এমন বদাভ্যাস বানাই দিছে যে টেলিভিশন না হলে আমাদের চলে না। আমি মজাক করে বলি, আমি যদি ঘোষণা করি যে আমার সামনে দশজন দিনদার লোক নিয়ে আসে, দশজন দিনদার লোক নিয়ে আসে, তো তাকে বলবো সে আনবে দশজন দিনদার লোক নিয়ে আসবে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, ঠিক আছে, কিন্তু সবগুলোর পিছনে টেলিভিশন বান্ধা। এই দশজনের সবগুলোর পিছনে কি? উনি হাদি সাহেব, গানি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সভাপতি, কিন্তু ঘরের মধ্যে টেলিভিশন। যে ঘরে টেলিভিশন ঢুকবে খোদার কসম সেই ঘরে দিন থাকবে না। এক দরজা দিয়ে টেলিভিশন ঢোকে, আর এক দরজা দিয়ে দিনদারি বের হয়ে যায়, ওই ঘরের থেকে ইসলাম বের হয়ে যায়। আচ্ছা, সেটা আমরা ঘরে ঢুকায় রাখছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ছেলে পেলেকে যাদেরকে আলেম বানালেন কোনো কিছু চাপায় দিবেন না। অনেক বাপ মা এই ভুলটা করে। আবার উদাহরণ দিচ্ছি, উদাহরণ তো হাজার হাজার, আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। অনেক বাপ মা আছে, ভাই বেরাদার আছে, ধরেন বিয়ে হইতেছে, যে ছেলেটা আলেম হয়েছে এ হল ছোট ছেলে, এখন তারা কি করে? ফটো তোলে, ভিডিও, ধুমছে ভিডিও, গুনার আড্ডা, গুনার তালিকা করে, একটা একটা করে গুনা করে, গুনাহের তালিকা বানায়, একটা একটা করে গুনা করে, কোন গুনা যাতে বাদ না যায়, এর জন্য ওই বারবার তালিকা পড়ে যে কোন গুনা বাদ গেছে কিনা। এখন যে ছেলে আলেম হয়েছে সে যতই মানা করে যে ছবি তো অপারক হলে তোলা যায়, অপারক পাসপোর্ট করতে হবে, জাতীয় পরিচয় পত্র করতে হবে, ভিসা করতে হবে, এখানে অপারক, এটা আল্লাহ মাফ করবেন। ছবি তোলা আল্লাহর সাথে শেরেক করা, কারণ প্রাণী সৃষ্টি করা আল্লাহর কাজ, যে ছবি তুলল সেও প্রাণী সৃষ্টি করল, তাকে হাসরের ময়দানে বলা হবে এই প্রাণী তুমি বানাইছ, এর মধ্যে জান দাও, তুমিও খোদাই দাবি করছিলে, তুমিও ফেরাউন, তুমিও ফেরাউন, যে ছবি তোলে সেও ফেরাউন, তাকে বলা হবে জান দাও, এর মধ্যে জান দাও, যতক্ষণ জান দিতে না পারবে মারাত্মক আজাব চলবে। বুখারি শরীফের হাদিস, ফটোগ্রাফারের শাস্তি, আপনি ফটো তোলাই দিচ্ছেন, এখন তো সব মুসলমান ফটোগ্রাফার হয়ে গেছে, ইহুদিরা ষড়যন্ত্র করে সমস্ত মুসলমানকে ফটোগ্রাফার বানাই দিছে, মোবাইলের মধ্যে ক্যামেরা দিয়ে দিছে, টিপ দিলেই ফটো ওঠে, এক এক লোক দেখলাম হজ করতে যায় এত ছবি তোলে, এত গুনাহ কবিরা করে, তো পুরো জীবনে এত গুনাহ কবিরা করে না, এক হজের সফরে যে পরিমাণ গুনাহ কবিরা করে। এখন তো হজে মাবরুর কারোর হয় কি না আল্লাহ ভালো জানে, এত গুনাহ হয়। গেছে ক্লিন শেভ, ফিরে আসছে ক্লিন শেভ, হাদিসাম বাড়িতে গেছে ক্লিন শেভ, আবার হজ করে ফিরে এসে ক্লিন শেভ, এই নাকি হাজি। এই যদি হাজি হয় তো পাজি কে? আর এই লোকের সালাম আল্লাহ রসুল গ্রহণ করবে? পুরুষ হয়ে যে মহিলার চেহারা বানাইছে, কাফেরের চেহারা বানাইছে, এই লোক যখন রসুলের রওজা সামনে নিয়ে সালাম করে রসুল্লাহ মুখ ঘুরাই নাই। রসুল্লাহ হায়াত নবী, তিনি হায়াতে আছেন, প্রত্যেক সোমবারে আমাদের আমলনামা তার কাছে পেশ করা হয়। তো বলতেছিলাম যে ছেলেটা আলেম হয়েছে, ও ছোট, এখন বড় ভাই কি করে? সে ওই ক্যামেরাম্যান নিয়ে আসছে, ফটোগ্রাফার নিয়ে আসছে, বিয়ের সব পর্বের ফটো করতে হবে। এ ছোট ভাই বড় ভাইরে অনুরোধ করে, ভাই এইগুলো গুনার কাজ করে, আমার বিয়েটাকে বরকত থেকে খালি করেন না, আল্লাহকে অসন্তুষ্ট করেন না, তাহলে আল্লাহ বরকত দিবে না, সুখ শান্তি দিবে না, মিল মহব্বত দিবে না। এত বড় ভাইরে বলতে পারে, বড় ভাই এক ধমক দিয়ে বসাই রে, বস, তুই ছোট বড় যেগুলো বুঝিস, বিয়ের সময় ফটো না তুললে বিয়ে হয়। বড় ভাই আর এক জাহেল, আবু জাহেল, সেই সমস্ত গুণাগুলো পড়তেছে আর ছোট ভাইকে ধমক দিয়ে বজায় দিচ্ছে। তাহলে আলেম বানানোর কি দরকার ছিল? তার কথা তখন শোনা হবে না, তাকে আলেম বানানোর কি দরকার ছিল? তামাশা করার জন্য? এই জন্য ওই ছেলে ছোট হোক বড় হোক, ও যা বলবে পুরো পরিবারকে, পুরো গ্রামবাসীকে ওটা মানতে হবে। তাকে আলেম বানানো হয়েছে, ও যেটা বলবে কোরআন সুন্নাহ থেকে, পুরো এলাকাবাসীকে ওটা মানতে হবে। ওর উপরে কোন চেয়ারম্যানের কোন মেম্বারের কারোর মাথা বাড়ি চলবে না, তারা জাহেল, এ আলেম, এর কথা মানতে হবে। যদি আখেরাত চায়, জান্নাত চায়, এ একটাই রাস্তা। সর্বশেষ কথা, আপনাদের ছেলেপেলে আলেম হইতেছে, হাফেজ হয়ে গেছে, মৌলানা হয়ে গেছে, আপনাদের কিন্তু দিনদারি বাড়তে হবে। অনেক সময় শরম লাগে, ছেলে যখন পরিচয় করে, হুজুর ইনি আমার আব্বা, সে দেখি চেহারাখানা মহিলাদের মতো, চেহারাখানা কাফেরদের মতো, আল্লাহ দুশ্মনের মতো, তখন দিলটা দুঃখে ফেটে দেয়। আল্লাহ, ছেলে আলেম হয়ে গেছে, বাপ এখনো কাফেরের চেহারা, দাড়ি কাটা মানে কাফেরের চেহারা, হারাম, মহিলার চেহারা হারাম, হারাম, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। আপনাদের দিনদারি বাড়তে হবে, আপনাকে একজন আল্লাহওয়ালা মতো দেখা যায়, নিজেকে এইভাবে আল্লাহওয়ালা বানাইতে হবে। আপনার ছেলে আলেম হয়ে গেছে, আপনি এখন আর 60 গায়ে দিতে পারবেন না, আপনি দাড়ি ছোট করতে পারবেন না। এই যে মোদি স্টাইলের যে দাড়ি, মওদুদি স্টাইলের দাড়ি, রবি ঠাকুর স্টাইলের দাড়ি, এসব দাড়ি আল্লাহর দরবারে চলবে না। মোদি স্টাইল, মানুষ নামক হিংস্র জানোয়ার, এই জানোয়ারের স্টাইলের দাড়ি, এটা আল্লাহর দরবারে চলবে না, আল্লাহর দরবারে চলবে না। এই দাড়ি রাখা আর শেভ করা এক কথা। এই জন্য আপনারা কয়েকটা কাজ করবেন, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান এটা শিখবেন। কোন আলেমের কাছে যায় দাওয়াত ও তবলিগে দেয়, এটা শিখবেন। শিরিক মুক্ত ঈমান, ঈমানের মধ্যে শিরিক থাকলে ওই ঈমান বাতিল হয়ে যায়, ওই ঈমান হাশরের ময়দানে কোন কাজে লাগবে না। যে ঈমানে শিরিক নেই ওই ইমান তো এত মূল্যবান, শুধু ইমান দিয়েও অনেকে বেশ করে জীবন, শুধু ইমান দিয়ে আমল নেই সব ব্যস্ত দিতে পারবে, এবং তাকেও এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। শেরেক মুক্ত ইমান কি শিখবেন? আমার লেখা একটা বই আছে বাংলাতে, কিতাবুল ইমান, এটা মসজিদে মসজিদে ঘরে ঘরে আপনারা বারবার তালিম করেন, বারবার তালিম করেন, তাতে আমাদের ইমানটা শেরেক মুক্ত থাকে। সামনে যে সমস্ত পূজা আসতেছে, বাঙালি সংস্কৃতির নামে সব মুসলমানদেরকে বেঈমান বানানো হয়েছে, বাঙালি সংস্কৃতির নামে সমস্ত মুসলমানদেরকে বেঈমান বানানো হয়েছে, যত রকম পূজা আছে সব আমাদেরকে দিয়ে করানো হয়েছে, আর নাম দেওয়া হয়েছে যে এটা হলো বাঙালি সংস্কৃতি। হিন্দু সংস্কৃতিকে বলা হয়েছে বাঙালি সংস্কৃতি। আল্লাহ আমাদেরকে হেফাজত কর, কোন নেতা বড় না, কোন দল বড় না, আল্লাহ বড়, আল্লাহ শরিয়াত বড়। নেতায় কি করল? নেতা তো সবারে জাহান্নামে নিয়ে যেতেছে, উনি জাহান্নামের নেতা। আমাদের যারা নেতা আছে জাহান্নামে নিয়ে যাওয়ার নেতা, এদের পায়রবি করে বেহেশতে দেওয়া যাবে না। এক নম্বর কাজ এটা শেরেক মুক্ত ইমান। দুই নম্বর, এই উযু গোসল নামাজ রোজা হজ যাকাত এইগুলো যেন পুরোপুরি সুন্নত তরিকা হয়, বিয়ে শাদি বিশেষ করে কাফন দাফন, কাফন দাফন এর মধ্যে এত ভুল, এত ভুল শরীয়ত বিরোধী কাজ। আর বিয়ে শাদি তো হইতেছে হিন্দুয়ানি তরিকায়, খ্রিস্টানি তরিকায়। নবীজি বিয়ের সাথে করতে কয়েছে ঘোষণা দিয়ে, আমরা বিয়ের সাথে করি লুকায়, ঘরে তালা দিয়ে বিয়ে পড়াই। এদিকে নবীজির তরিকা বিয়ে বসিত হবে, ঘোষণা করে বিয়ে হবে। আমরা এই তরিকা কোথায় পাইছি? শয়তানের তরিকা, এগুলো শয়তানের তরিকা। তো বিয়ে সাথেও সহি নেই, কাফন তাফনও সহি নেই, এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আমার লেখা একটা বই আছে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন, এই ছোট্ট বই পড়লে বুঝবেন এটা মুর্দাকে কেন্দ্র করে কি পরিমাণ ভুল আমরা করতেছি, সব ভুল। সহি তো আমি কোনোটা দেখতেছি, যা করতেছি সব ভুল। ইল্লা মাশা আল্লাহ। তিন নম্বর যে কাজটা করবেন সেটা হল আয় রোজগার হালাল পন্থায় হইতে হবে। চাকরি করেন, ব্যবসা করেন, মিল ফ্যাক্টরি করেন, যাই করেন আপনি, আপনার ইনকামটা 100% হালাল হইতে হবে। বাপ মারা থাকলে সাথে সাথে ফারায়েজ বের করে সবাইকে অংশ দিতে হবে, সবাইকে অংশ দিতে হবে। কিন্তু অনেক লোকজন এরকম আছে, বাপ মারা গেছে 10 বছর আগে, 20 বছর আগে, আজ পর্যন্ত বোনদেরকে অংশ দেয় নাই, তাদের অংশগুলো ভাইয়েরা খাইতেছে, হারাম খাইতেছে, আত্মীয় স্বজনকে হারাম খাওয়াইতেছে, মৌলবী দাওয়াত দিচ্ছে, মৌলবীকে হারাম খাওয়াইতেছে, হারাম খাওয়াইতেছে। মশলা হলো বাপ পরে গেলে সাথে সাথে ফারায়েজ বের করো, বের করে মা কত পাবে, ভাই বোন কত পাবে, তুমি দাও। কেউ নাবালক থাকলে তাকে এতিম বলে, তার অংশ সংরক্ষণ করো। তো তিন নম্বর, আয় রোজগার হালাল হইতে হবে, খানা হালাল হইতে হবে। হালাল খানা হইলে যে রক্ত কলবে আসে, যে রক্ত হাটে আসে, তো হাটের মধ্যে নেক কাজের উৎসাহ বাড়ে। আর হারাম খাইলে ওর দ্বারা যে রক্ত তৈরি হয়, ওই রক্ত যখন হাটে আসে খালি গুনাহ করতে মনে চায়, জিনা করতে মনে চায়, পরনারী দেখতে মনে চায়, সিনেমা দেখতে মনে চায়, একা বসে বসে ওই মোবাইলের মধ্যে যত নোংরা ছবি আছে ওইগুলো বসে বসে দেখে, মনে করলো কেউ তো দেখেনি কিন্তু আল্লাহ তো দেখছে। আপনি কি করতেছেন? আল্লাহ দেওয়া নেয়ামত চোখ, এই চোখ দিয়ে আপনি মোবাইলে কি করতেছেন? আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে, কোটি কোটি মানুষের সামনে আপনার রেকর্ড পেশ করা হবে। দেইল দাড়ি রেখে টুপি পাথায় দিয়ে এই জঘন্য কাজ করছে, তখন আপনার আমার বেইজ্জতির আর সীমা থাকবে না। কি করতেছে? কেউ দেখতেছে না বলে গুনাহ করা যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। খানা হালাল রাখতে হবে, মজার খানা সব ত্যাগ করার, মজার খানা ত্যাগ করতে হবে। বিদেশ থেকে যত মজার খানা আসে দামি দামি, প্রত্যেকটার ভিতরে শুকর আছে, প্রত্যেকটার ভিতরে শুকর আছে। এই জন্য মজা ব্যস্তের জন্য রাখেন, দুনিয়াতে মজা বাদ দিয়ে দেন। ঘরে বানাইবেন তা বিভিন্ন জিনিস লাগবে, ওর মধ্যে শুকর আছে, জিলাটিন লাগবে, অমুক লাগবে, সমুক লাগবে, ওর মধ্যে শুকর আছে। শুকর ছাড়া ইহুদি খ্রিস্টানরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। এবং তারা রিসার্চ করে দেখছে মুসলমানদেরকে গোলাম বানাইতে গেলে, মুসলমানদের ইবাদত মন্দিরকে নষ্ট করতে গেলে হারাম খাওয়ানো ছাড়া যুদ্ধ করে পারা যাবে না, যুদ্ধ করে মুসলমানদের সাথে পারা যাবে না। ওদেরকে হারাম খাওয়ায় ওদের ইবাদত নষ্ট করতে হবে, ওদেরকে আল্লাহ রহমত থেকে দূরে সরাইতে হবে। এই যে আমরা সোয়াবিন খেতেছি, এটা কোনো তেলই না, সোয়াবিন কোনো তেলই না, এটা কেমিক্যাল, এটা কেমিক্যাল। কয়েকটা কোম্পানি ধরা পড়ছে, এর মধ্যে প্রচুর পরিমাণ শুকুরের চর্বি মেলানো হয়। এই ধামরাইতে কেবিসি এগ্রো নামে একটা তেলের কোম্পানি ধরা পড়ছে, সেটাগান ধরা পড়ছে, তারা এই শুকুরের চর্বি দিয়ে তেল বানাইতেছে। এই জন্য আমি পরামর্শ দেই, নিজেরা সরিষার তেলের মিল দেন, দিয়ে নিজেরা চোখের সামনে সরিষা ভাঙ্গাইয়ে ওটা খান। জান্নাত পাইতে হলে একটু কুরবানি লাগবে, একটু কুরবানি লাগবে। আপনি এই যুগের সরতের মধ্যে গা ভাসাই দিবেন আর ঘুমের তুড়ি দেখবেন জান্নাতে ঢুকে গেছেন, এইভাবে জান্নাত হবে না। একটু ত্যাগ লাগবে, একটু কুরবানি লাগবে। সব তেল বন্ধ করে, বন্ধ করে নিজেরা সরিষার তেল বানায় এটা খান, বলে হারাম শুকর। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। চার নম্বর বান্দার হক, বিশেষ করে বাপমা, বাপমা বেঁচে থাকলে সাতটা হক, মরে গেলে আর সাতটা হক, চোদ্দটা হক আছে আমরা জানি না, ছেলেমেয়ে করতে জানবে। ছেলেমেয়েদের দিচ্ছি ব্রিটিশ লাইনে, ব্রিটিশ লাইনে যত কিছু পড়ে আসুক ওটা কোথাও লেখা নেই যে বাপমার চোদ্দটা হক। সন্তানের এই কয়টা হক, সন্তানের হক আছে না? সুন্দর নাম রাখতে হবে, তাকে কোরআন সুন্নাহ তালিম দিতে হবে, তাকে দিনদার পাত্রের সাথে বিবাহ দিতে হবে, এরকম সন্তানের হক আছে না? স্ত্রীর হক আছে না? স্ত্রীকে পর্দায় রাখতে হবে, তাকে দিয়ে চাকরি করানো যাবে না, তাকে বাড়ির বের করা যাবে না। আমরা এমন বিড়াল পুরুষ হয়েছি, বিড়াল পুরুষ, বউরু দিয়ে চাকরি না করলে সংসার চলবে না, মেয়েরে গার্মেন্টস না পাঠালে সংসার চলবে না। এগুলো কাফেরদের তরিকা, কাফেরা কোটি কোটি দেবতা মানে, তুলসী গাছের দেবতা, গায়ের দেবতা। এ তো ভারতে করোনা ভাইরাস ঠেকানোর জন্য লক্ষ লক্ষ লোক গরুর পেশাব নিয়ে গবেষণা করতেছে, করোনা ভাইরাস ঠেকানোর জন্য গরুর পেশাব নিয়ে গবেষণা করতেছে। মানুষজন আল্লাহকে মানে না, তখন সে গরুর থেকে বড় গরু হয়ে যায়। গরুর তো কিছু আকল আছে, ডাইন বাম বোঝে, ও তাও বোঝে না, গরুর থেকেও নিকৃষ্ট জানা হয়ে যায়। গরুর পেশাব দিয়ে কি করোনা ভাইরাস ঠেকাইবে? গরুর থেকেও মারাত্মক গরু, গরুর থেকে কয়েক কোটি গুণ নিছে, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এই বাপ মায়ের ভাব বুঝতে হবে, ছেলে পেলের ভাব, পাড়া প্রতিবেশীর ভাব। কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে, রাস্তা থেকে কাটাওয়ালা ডাল সরাই দিয়ে জান্নাতে চলে গেছে, বিড়ালকে না খাওয়ায় মেরে দোজকে চলে গেছে। জীব জন্তু ভাব আছে, এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি হেডিং বলতেছি। পাঁচ নম্বর, আমাদের দিলের মধ্যে কিছু রোগ আছে, আমাদের স্বভাব, এই স্বভাবের ভিতরে ভারসাম্য রক্ষা করার নাম উত্তম চরিত্র। রাগ আছে, এ রাগের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। রাগের জায়গায় রাগ করলেন না, এটা ভুল। আবার রাগের জায়গায় বেশি মাত্রা রায় করলেন, ওটাও ভুল। একটা জায়গায় শরীয়তে রাগ করতে কইছে, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, রাগ করতে হবে, রাগ করলেন না, এটা ভুল। আবার নামাজ পড়ালেন দেখে একদম চামড়া ফাটাই ফেললেন, এটাও ভুল। কোন নাবালককে বেদ দিয়ে মারা বাপের জন্য, উস্তাদের জন্য হারাম। কোন নাবালক ছেলে মেয়েকে বেদ দিয়ে মারা, লাঠি দিয়ে মারা হারাম। বাপের অধিকার নেই। আমাদের বাপেরা বক্তব্য বলে, হুজুর এই আল্লাহর মাল আপনারা বুঝাই দিয়ে গেলাম, এর গোশত আপনার, হাড্ডি আমার, আপনাকে অধিকার দিছে আল্লাহ। আপনি হুজুরের অধিকার দিয়ে আসলেন, ওই অধিকারটা আল্লাহ আপনাকে দিছে, আপনি তো বাপ, আপনাকে তো দেয় নাই। আর ওই হুজুরও কত হুজুরও বেকুব থাকে, কারণ ওর বাপ তো বুঝাই দিয়ে গেছে, এটা পিটাইলে আমার কোনো গোনা হবে না। পিটায় মানুষ করতে আল্লাহ বলে নাই, বুঝায় মানুষ করতে কইছে। এই জন্য কোরআনের তালিমের জায়গায় আল্লাহ শব্দ ব্যবহার করছে, আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দেওয়ার আগে রহমান শব্দ ব্যবহার করছে, তাহলে বোঝা গেল দয়া মায়া দিয়ে কোরআন শিখাইতে হবে, কঠোরতা দিয়ে জাল্লাতগিরি করে কোরআন শিক্ষা দেওয়া যাবে না। তো এই যে আমাদের স্বভাবের ভিতরে ভারসাম্য রক্ষা করা, এটার নাম উত্তম চরিত্র। আর ভারসাম্য যদি না থাকে, ওটার নাম মন্দ চরিত্র। উত্তম চরিত্র কোনটা? যেমন বিনয়, ইখলাস আল্লাহর জন্য করা, সবর, শকর, এরকম দশটা উত্তম চরিত্র আছে, এগুলো অর্জন করা ফরজ। আর দশটা মন্দ চরিত্র আছে, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, রাগ, রিয়া, নেক কাজ করে অ্যাডভার্টাইজ করে বেড়াবে, নেক কাজ করে অ্যাডভার্টাইজ করে বেড়াবে, একে বলে রিয়া। অহংকার, আমার থেকে ভালো কেউ বুঝে, আমি তাহাজ্জুদ পড়ি, আমার থেকে ভালো কে আছে। এই যে নিজেকে হাম্বড়া মনে হয়, নিজের সবকিছু পছন্দ হয়, আর অন্যদের গরু ছাগল মনে হয়, তুচ্ছ মনে হয়, এটা প্রথম রোগ দুনিয়াতে, প্রথম রোগ এইটা অহংকার, যার কারণে ইবলিস বেহেশতের থেকে বহিষ্কার হয়ে আল্লাহর সামনে দলিল পেশ করল, আল্লাহর হুকুমের সামনে কি করল, আল্লাহর হুকুমকে কাটার জন্য দলিল পেশ করল ইবলিস। কেন? ওই অহংকারের কারণে, যে আমি আগুনের তৈরি, আমার দাম বেশি, আল্লাহ জানে না এটা, তুই আল্লাহরে শিখাইছিস ইবলিস, তুমি আল্লাহরে শিখাইছিস। আজকে ইবলিসকে দেখেন দেখি বহু মানুষ এরকম বলতেছে, হুজুর এই যে বললেন তো সায়েন্সে আসে না, আরে ফেল তোমার সায়েন্স, বুড়ি গঙ্গায় ফেল তোমার সায়েন্স, ধুয়ে ধুয়ে খাবো আমি, তোমার সায়েন্স যেখানে শেষ ওইখান থেকে কোরআন সুন্নাহ শুরু হয়। কবর আজাব কোন সায়েন্সে আসবে? কবর আজাব যে আসছে এটা সায়েন্সে আসবে? হাসরের ময়দান যে হবে তো সায়েন্সে আসবে? সায়েন্সের গন্ডিস যেখানে শেষ ওখান থেকে কোরআন সুন্নাহ শুরু হয়, তুমি সায়েন্স দিয়ে এগুলো কিভাবে বুঝবা? সায়েন্সের পূজা করলে হবে না, নিজের আকলের পূজা করলে হবে না। আল্লাহ শর্ত লাগাইতে ইউমিনুনা বিল গায়ব, অনেক কথা তোমার বুঝে আসবে না কিন্তু মানতে হবে, ওটার নাম ইমান। কাজেই পাঁচ নম্বর হল অন্তরের দশটা রোগ আছে, এই রোগগুলো চিকিৎসা করাইতে হবে। দশটা গুণ আছে, এইগুলো অর্জন করতে হবে, এর নাম আত্মশুদ্ধি। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন। ভালো করে শুনে নাকি, শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে চিকিৎসা করলে আপনি সওয়াব পাবেন, না করলে খরচ তরক হবে না, গুনাহগার হবেন না, চিকিৎসা না করলে গুনাহগার হবেন না। কিন্তু অন্তরের দশটা রোগের নাম হল চিকিৎসা করা, এর চিকিৎসা করা এটা হল ফরজে আইন। হাসরের ময়দানে যে তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদের অন্তরের একটা রোগ ছিল, ওই লোক দেখানো একটা, ওই একটা রোগের কারণে তাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। কটা হল সর্বশ্রেষ্ঠ হল এই উম্মতের বিশেষ দায়িত্ব, যে দায়িত্ব আগের উম্মত পায় নাই, দাওয়াত ও তাবলীগ, দিনের কথা যার যতটুক জানা আছে এটা মানুষকে বলতে থাকতে হবে। এর জন্য দেশ বিদেশ সফর করতে হবে। এই কাজটা আগের উম্মত পায় নাই, কারণ গোত্র ভিত্তিক নবী আসছে, একজন নবী মারা গেছে, আল্লাহ সাথে সাথে ওই গোত্রের আর একজনকে নবী বানাই দিচ্ছে আগের যুগে। কিন্তু আমাদের নবী গোত্র ভিত্তিক না, উনি পুরা দুনিয়ার জন্য আসছে। উনি মারা যাওয়ার পরে কেউ নবী হবে না, উনি বলে গেছেন আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট, আমার পরে দিকে নবুয়ত দাবি করে সেও কাঁপেন, তাকে যে মানবে সেও কাঁপেন। এই যে কাদিয়ানি, এটা কাঁপেন। আমরা বলি না সরকারকে যে এদেরকে বাংলাদেশ থেকে বের করে যাও, এটা বলি না। ভারত থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা কাদিয়ানিদের বের করতে বলি না, তারা থাকুক, তারা মুসলমানদের পরিভাষা ব্যবহার করতে পারবে না, তারা মসজিদ বানাইতে পারবে না, তারা নামাজ, আমরা যে নামাজ বলি নামাজ বলতে পারবে না, এসব শব্দ বলতে পারবে না। তারা তাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে, ইসলামী পরিভাষা এগুলো ব্যবহার করতে পারবে না। এই জন্য সরকারকে বুঝতে হবে যে আমরা এদেরকে দেশের থেকে বের করতে বলি না, আমরা এদেরকে কতল করতে বলি না, আমাদের দাবি এতটুকু, আরো কত কাফের বাংলাদেশে আছে, ওরা যেমনে আছে এরা সেমনে থাকবে। আমাদের দেশে হিন্দু আছে, আমরা কিছু বলতেছি? আমাদের দেশে ইহুদি আছে, আমাদের দেশে খ্রিস্টান আছে, আমাদের দেশে বৌদ্ধ আছে, ওরকম আমার দেশে কাদিয়ানি থাকবে, কাফের হিসেবে থাকবে, মুসলমানদের পরিভাষা ব্যবহার করতে পারবে না, এতটুক সরকারের কাছে আমাদের দাবি, এতটুক দাবি আর কিছু না। আপনাদের দাদা তৌফিক আছে, আপনারা বুঝান তো। বলতেছিলাম আমাদের নবী শেষ নবী, কোন নবী আর আসবে না, অথচ উনি যে ইসলাম আছেন, ইসলাম থাকবে কতদিন? কেয়ামত পর্যন্ত। কতদিন থাকবে? কেয়ামত পর্যন্ত। কিভাবে থাকবে? আলেম কয়জন সমাজে? আলেম কয়জন? এক হাজারে একজন হইতে পারে। এই এক হাজারে একজনের দ্বারা সারা দুনিয়ার কাফেরদের দাওয়াত দেওয়া সম্ভব? এই জন্য নবীজি বিদায় হজে, নবীজি সারা জীবন বলে গেছেন যে আমার একটা কথাও যদি জানো তোমরা পৌঁছায় দাও, আমার একটা কথাও যদি জানাও পৌঁছায় দাও, একটা কথা, একটা কথা জানলে সে কি আলেম হলো? আলেম হলো? তাকে এই তাবলিগের দায়িত্ব দিচ্ছেন নবীজি। এবং বিদায় হজে দেড় লক্ষ সাহাবি ছিল, দেড় লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবীজি বলেছেন আমার কথাগুলো তোমরা দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পুষে দাও। এই কথা বলার পরে নবীজি এই দুই আড়াই মাস বাঁচছিলেন, দুই আড়াই মাস। পয়লা রবিউল আউয়াল সোমবার তিনি দুনিয়াতে চলে গেছেন। এটা আমরা বারো রবিউল আউয়াল বলি রে, এটা একটা ভুয়া তারিখ, জন্মের তারিখও না মৃত্যুর তারিখও না, একদম ভুয়া। এই ভুয়াটা নিয়ে বেদাতিরা লাফাইতেছে। হুজুরের জন্ম হল আট রবিউল আউয়াল সোমবার, মৃত্যু হল পয়লা রবিউল আউয়াল সোমবার, বারো থেকে আসলে আমাদের জাহালাতের মূর্খতার সীমা থাকা দরকার। রসুলের মৃত্যুর দিনটাও জানি না, কোরআনের আয়াত সংখ্যাও জানি না। কোরআনের আয়াত কত জিজ্ঞেস করলে ছয় হাজার ছয়শো ৬৪, হ্যাঁ বলুন ছয় হাজার ছয়শো ৬৪। কোরআনের আয়াত সংখ্যা হল ছয় হাজার ২শত ৩৬, ছয় হাজার ২শত ৩৬। ভালো করে শুনে রাখেন, যেটা প্রসিদ্ধ হয়ে গেছে টোটাল গলত। তো বলতেছিলাম ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, নবী আর আসবে না, কেমনে থাকবে? এই উম্মতের দাওয়াতের দ্বারা। এই উম্মত নবী না হয়ে নবীওয়ালা কাজ পেয়ে গেছে, নবী না হয়ে নবীওয়ালা কাজ তারা পেয়ে গেছে। এই জন্য এই উম্মতকে এমন একটা টাইটেল দেওয়া হয়েছে যে টাইটেল কোন উম্মত পায় নাই। কি সেটা? খায়রে উম্মত। কি সেটা? তোমরা ৬০০০০ নবীর ৬০০০০ উম্মত আছে, এই ৬০০০০০ উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ, কারণ তোমরা এমন একটা কাজ পাইছ যেটা আর কেউ পায় নাই। নামাজ রোজা হজ জাকাত এগুলো আগের উম্মতরাও করছে, আগের উম্মতরাও করছে, ওটা দিয়ে খায়ের উম্মত হওয়া যাবে না। খায়ের উম্মত হওয়া যাবে এই দাওয়াতের জন্য সময় বের করলে। তাহলে কয়টা কাজ হল? হ্যাঁ, ইমানকে শেরেক মুক্ত করতে হবে, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করতে হবে নবীদের তরিকায়, আয় রোজগার হালাল রাখতে হবে, বান্দার হক আদায় করতে হবে, আত্মশুদ্ধি, অন্তরের ১০টা রোগ আল্লাহ আল্লাহ সহবতে দেয় এর চিকিৎসা করাইতে হবে, আর কোন উপায় নেই। আর দিনের দাওয়াতের জন্য সময় বের করতে হবে। কটা হল? এই ৬টা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, ফরজে আইন, মৌলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া, ফরজে কিফায়া। আর এই ৬টা জিনিসের এলেম অর্জন করা ফরজে আইন, প্রত্যেককে এই ৬টা বিষয়ে এলেম অর্জন করতে হবে এবং আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, এটা আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। এই ৬টা বিষয়ে এলেম অর্জন করা, এর উপরে আমল করা, এটা অন্য ভাইকে বলা, এই তিনটা কাজ হল আপনার আমার জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। এর বাইরে গাড়ি বাড়ি না করতেছি, সব স্বপ্ন সব ধোকা, কিচ্ছু যাবে না সাথে, সব ধোকার মধ্যে আছে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।